exclusively on FusionBD.com.
Guasha.
Guasha.
স্বাগত সবাইকে কুয়াশায়। আর আপনার সাথে আছি আমি আরজে শর্মিন্দা, শুনছেন এবিসি রেডিও 89.2 FM। আমার সাথে আছে কুয়াশা এক্সপ্রাইস এর সত্য ঘটনা এবং কুয়াশার আরেকটি কাহিনী। প্রথমে কুয়াশা এক্সপ্রাইস এর শুনবেন সত্য ঘটনা, এবং আজকের কুয়াশা এক্সপ্রাইস এর কাহিনীর নাম সিরিয়াল কিলার ফ্রাইয়ান ওয়ার্ডশিপ। আসুন তাহলে আজকের কুয়াশা এক্সপ্রাইস এর সত্য ঘটনাটি শুনি, তারপর আবার ফিরে আসছি। ১৯৮৪ সালের 21শে ডিসেম্বর, অন্য সব সাধারণ তারিখের মতোই মনে হবে এই তারিখ থেকে। এই দিনটা শুরু হয়েছিল খুব সাধারণ ভাবে, কিন্তু টেক্সাসের উত্তর দিকে অবস্থিত উইচিটা ফলস কাউন্টির জন্য দিনটা ছিল অন্য সব দিনের চেয়ে অনেক আলাদা। সেদিন থেকে শুরু হয় উইচিটা ফলসের নতুন আর ভয়াবহ ইতিহাস, যে ইতিহাস খুব বাজেভাবে দাগ হয়ে থাকবে সেই শহরের সবার মধ্যে। শুধু তাই না, এই দিনের পর থেকে সবার মনে এমন এক আতঙ্ক বাসা বাঁধবে যেটা কেউ চাইলেও ভুলে যেতে পারবে না। টেরিলে সিমস আর লিজা বুন দুই বান্ধবী, একই সাথে তারা দুজন নার্সিং স্টুডেন্ট। টেক্সাসের শহর উইচিটা ফলসের বেথানিয়া হসপিটালে তারা কাজ করত। টেরি সিমস বেথানিয়া হসপিটালে পার্ট টাইম ইকেজি স্পেশালিস্ট হিসেবে কাজ করত, আর সাথে পড়াশোনা করত মিড ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটিতে। 1984 সালের 20শে ডিসেম্বর রাতে টেরিলি সিমস বান্ধবী লিজা বুনকে বাসায় আসতে বলে তার ফাইনাল পরীক্ষায় একটু সাহায্য করার জন্য। কিন্তু লিজা টেরি সিমস এর বাসায় গিয়ে তাকে গাড়িতে করে নিয়ে যায় আরেকটা বন্ধুর বাসায় তাকে ক্রিসমাস গিফট দেওয়ার জন্য। তারপর থেকে টেরিকে নিয়ে আসে তার নিজের বাসায় যেন তারা সারা রাত একসাথে থাকতে পারে, আর লিজাও তার পড়া সাহায্য করতে পারে। কিন্তু বাসায় পৌঁছানোর কিছুক্ষণ পরে লিজার কাছে হসপিটাল থেকে ফোন আসে, জরুরি ভিত্তিতে তাকে সেদিন রাতে ডিউটি করতে বলে। লিজা টেরিকে রাতটা তার বাসাতেই থাকতে বলে, তারপর সে চলে যায় হসপিটালে। সারা রাত ডিউটি করার পরের দিন সকাল 7টার পর তার কাজ শেষ করে নিজের বাসায় চলে আসে। সকালে বাসায় এসে দরজায় নক করতে থাকে লিজা, কিন্তু কেউ দরজা খোলে না। অনেকবার নক করার পরও দরজা না খোলায় সে ভাবে টেরি হয়তো ঘুমিয়ে আছে, তাই সে চলে যায় তার বাড়ির মালিকের কাছে আরেকটা চাবি আনার জন্য। সেই চাবি এনে দরজা খুলে যা দেখে তার জন্য হয়তো সে কখনো প্রস্তুত ছিল না। লিজা বোন তার বাসার দরজা খুলে দেখে তার বান্ধবী 20 বছর বয়সী টেরি সিমস এর মৃতদেহ নগ্ন অবস্থায় পড়ে আছে। টেরির হাত দুটো এক ইলেকট্রিক তার দিয়ে পিঠের সাথে বেঁধে রাখা হয়েছে, আর চারপাশে অনেক রক্ত। এই দৃশ্য দেখে লিজা সাথে সাথে পুলিশকে ফোন দেয়। পুলিশ কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে টেরি সিমস এর মৃতদেহ দেখে পুলিশ জানায় যে তাকে অনেকবার বুকে আর পিঠে ছুরিতে আঘাত করা হয়েছে, আর শুধু তাই না, মেরে ফেলার আগে তাকে ধর্ষণও করা হয়েছিল। ডিএনএ স্যাম্পল হিসেবে পুলিশ মৃতদেহ থেকে স্পার্ম সংগ্রহ করে। টেক্সাসের আর্চার কাউন্টিতে বসবাস করে চার্লি হেস, সেটি ইলেকট্রিক কোম্পানিতে চাকরি করে। 1985 সালের 15ই ফেব্রুয়ারি সকালবেলা সে বের হয় একটা ইলেকট্রিক ট্রান্সফরমার পরীক্ষা করার জন্য। ইলেকট্রিক ট্রান্সফরমার তো ছিল হাইওয়েতে, উইচিটা ফলস থেকে কয়েক মাইল দূরে সেই হাইওয়ে। গাড়িতে করে সেখান থেকে আসার সময় সে 23 বছর বয়সী তরুণী টনি গিবসকে রাস্তার পাশে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। টনি গিবস উইচিটা জেনারেল হসপিটালের একজন নার্স, রাস্তার পাশে সে উপর হয়ে পড়েছিল। দেখে মনে হচ্ছিল সে ঘুমোচ্ছে, কিন্তু তার গায়ে কোনো কাপড় ছিল। এটা দেখে চার্লি হেস স্বাস্থ্যের সাথে পুলিশকে ফোন করে দেয়। পুলিশ সেই ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ পাঠিয়ে দেয় পুলিশ স্টেশনের মধ্যে, আর পুলিশ সেই জায়গাটার আশেপাশে ভালো করে তদন্ত করতে থাকে। যেখানে লাশ পাওয়া যায় সেখান থেকে একটু দূরে একটা পরিত্যক্ত ট্রলি কার দেখে পুলিশ। সেই গাড়িতে তল্লাশি চালিয়ে সেখান থেকে টনি গিবসের জামা কাপড় খুঁজে পায়। টনিকে ছুরিতে আঘাত করে মারা হয়েছিল, আর মারার আগে তাকে ধর্ষণ করা হয় খুব মিনিমাম। তার মৃতদেহ থেকে পুলিশ স্পার্ম সংগ্রহ করে নিয়ে যায় ডিএনএ টেস্টের জন্য। পুলিশ ধারণা করে যে টেরি সিমস এর মৃত্যুর ঘটনা আর এই টনি গিবস এর মৃত্যুর ঘটনার সাথে কোন একটা মিল রয়েছে। টেক্সাসের উইচিটা কাউন্টিতে 1985 সালের 10ই অক্টোবর সকালে ডন মর্গান নামে এক ভদ্রলোক হাইওয়ে 240-এর পাশে একটা বড় জমিতে ঘাস কাটছিল। অনেক বড় আর প্রশস্ত জমি ছিল সেটা। দূর দূরান্ত পর্যন্ত ফাঁকা মাঠ আর মাঝে মাঝে একটু ঝোপঝাড়। ঘাস কাটা শেষ করে সে তার ট্র্যাক্টরে করে ঘুরে বেড়াচ্ছে। কিছু দূর যেতেই সে দূরে একটা ঝোপের আড়ালে কিছু দেখতে পায়। দূর থেকে দেখতে বড় একটা পুতুলের মতো। ট্র্যাক্টর থামিয়ে সে সেখানে যায় জিনিসটা আসলে কি তা দেখার জন্য। কিন্তু কাছে গিয়ে দেখে এটা কোনো পুতুল না, বরং এক তরুণীর মৃতদেহ। সঙ্গে সঙ্গে সে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দেখে এটাও সে একই অবস্থা, নগ্ন একটা তরুণীর মৃতদেহ, দুই হাত পেছন দিক দিয়ে বাঁধা। প্রথমে বলে পরিচয় না পেলেও পুলিশ পরে ডিএনএ টেস্ট করে জানতে পারে এটা 21 বছর বয়সী এলেন রাওয়ের মৃতদেহ। পুলিশ আরো জানতে পারে যে উইচিটা ফলস শহর থেকে এলেন রাওয়ের নিখোঁজ সংবাদ পুলিশ স্টেশনে দেওয়া হয় আরো প্রায় 1 মাস আগে। একটা পার্কিং লটে তার গাড়ি পাওয়া গেলেও তাকে পাওয়া যায়নি। মৃত্যুর প্রায় 1 মাস পর লাশ খুঁজে পাওয়ায় মৃতদেহে পছন্দ পেয়ে গিয়েছিল। তাই পুলিশ নিশ্চিত হতে পারছিল না যে এলেন রাওকে মৃত্যুর আগে বা পরে ধর্ষণ করা হয়েছিল কিনা। কিন্তু লাশ নগ্ন অবস্থায় পাওয়াতে তার ধারণা করে যে তাকে ধর্ষণ করা হয়েছিল। টেক্সাসের শহর উইচিটা ফলসে থাকা টেরি লি সিমসের মৃত্যুর ঘটনা আর এই টনি গিবসের মৃত্যুর ঘটনার সাথে কিছুটা মিল থাকলেও কোনো প্রমাণ ছিল। আর এবার এলেন রাওয়ের মৃতদেহ পাওয়ার পর পুলিশ এই তিনটা খুনের মধ্যে তেমন কোনো যোগসূত্র খুঁজে পায় না। তাই তিনটা মার্ডার কেসের ইনভেস্টিগেশন পুলিশ আলাদা আলাদা টিমে ভাগ হয়ে করতে শুরু করে। পুলিশ তাদের মতো করে টেরি লি সিমসের মার্ডার কেসের তদন্ত করতে থাকে। খুব স্বাভাবিকভাবেই টেরিকে খুন করতে পারার প্রথম সন্দেহ করা হয় তার প্রাক্তন প্রেমিককে। কিন্তু এটা শুধু সন্দেহই রয়ে যায়, পুলিশ এই ব্যাপারে কোনো প্রমাণ বের করতে না পারায় এই কেস আর সামনে আগায় না। অন্যদিকে এলেন রাওয়ের হত্যাকাণ্ড পুলিশ তার সহকর্মীদের সন্দেহ করে, কিন্তু কোনো যুক্তি প্রমাণ না থাকায় এই কেসও এখানে থেমে যায়। একই শহরে একই বছরে হওয়া তিনটা মার্ডার কেসের 3 নম্বরটা হচ্ছে টনি গিবস। পুলিশ আবার ড্যানি লফলিন নামে একজনকে সন্দেহ করতে শুরু করে, কারণ এই ড্যানি লফলিন চোর হিসেবে খুব পরিচিত। টনি গিবসের খুনি হিসেবে পুলিশ ড্যানি লফলিনকে সন্দেহ করে, কারণ ড্যানি যে ক্লাবে কাজ করত টনি সেখানে প্রায় যাওয়া আসা করত। পুলিশ তাকে ধরে আনে জিজ্ঞাসাবাদ করার জন্য। জিজ্ঞাসাবাদে ড্যানি লফলিন পুলিশকে জানায় যে সে টনি গিবসকে চেনে। শুধু তাই না, সে পুলিশকে আরও জানায় টনি গিবসকে যখন খুন করা হয় তখন নাকি সে হাইওয়ের পাশে সে খোলা মাঠে পরিত্যক্ত ট্রলি কারের সেখানে ছিল, এমনকি সে এই খুনে সাহায্য করেছে। এই কথা শোনার পর পুলিশ সঙ্গে সঙ্গে তাকে আর্চার কাউন্টি জেলে পাঠিয়ে দেয়। আবার সেখান থেকে পুলিশকে স্টেটমেন্ট দেয় যে টনির মৃত্যুর সময় সে যে সেখানে ছিল শুধু তাই না, আসলে সেই মেরেছে টনিকে। ড্যানি লফলিনের এই স্টেটমেন্টের 2 মাস পর কোর্টে তার ট্রায়াল চলে। কিন্তু কোর্টের এই ট্রায়ালে পুলিশ ড্যানি লফলিনের বিরুদ্ধে কোনো প্রমাণ খুঁজে পায় না। শুধু তাই না, পুলিশ মৃতদেহ থেকে পাওয়া ডিএনএ স্যাম্পলের সাথে ড্যানি লফলিনের ডিএনএর কোনো মিলও খুঁজে পায়। তার মানে সে যা বলছে সব মিথ্যে ছিল, তাই ড্যানি লফলিনকে মুক্তি দিয়ে দেয়। হয়তো সে নিজের প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করতে চাইছিল, তাই সে নিজের উপর খুনের মামলার মিথ্যা দায় স্বীকার করে নিয়েছে। এরপর বেশ কয়েক মাস পার হয়ে যায়, কিন্তু এই তিন তরুণীর মৃত্যু কোনো সমাধান খুঁজে পায় না পুলিশ। আস্তে আস্তে তিন মার্ডার কেসের তদন্ত থেমে যেতে শুরু করে। কিন্তু উইচিটা ফলস কাউন্টির পুলিশ ডিপার্টমেন্টের ইনভেস্টিগেটর ব্যারি মাকা এই কেস নিয়ে পড়াশোনা করতে থাকে। সে কিছুতেই হাল ছেড়ে দেবার জন্য প্রস্তুত না, আর সে কিছুটা সন্দেহ করতে থাকে যে টেরি লি সিমস, টনি গিবস আর এলেন রাও হত্যাকাণ্ডের পেছনে একজনই দায়ী। এই তিনটা খুন আলাদা আলাদা হলেও ঠিক কোথায় যেন এদের মধ্যে একটা কানেকশন রয়েছে। এই তিন তরুণের খুনের জন্য তিনটা আলাদা আলাদা হোমিসাইড তৈরি করা হলেও তাদের সবার উদ্দেশ্য একই ছিল, আর ইনভেস্টিগেশনের ধারাও ছিল একই রকম। হয়তো আলাদা আলাদা তদন্ত করার জন্য কেউ এর কোনো সমাধান খুঁজে পাচ্ছে না, হয়তো সমাধান খুঁজতে হলে তদন্ত করতে হবে একসাথে। দেখতে দেখতে 5 বছর কেটে যায়। টেরি লি সিমস, টনি গিবস আর এলেন রাও এই তিন তরুণীর মৃত্যু রহস্য রহস্যই থেকে যায়। এই তিনটা মার্ডার কেস পড়ে থাকে আনসলভড কেসেস এর ফাইলে। 1984 সালে পুলিশ ডিপার্টমেন্টের ফরেন্সিক ল্যাবের টেকনোলজি খুব একটা বেশি উন্নত ছিল না বলে এই মার্ডার কেস সলভ করা এত কঠিন হয়ে পড়েছিল। কিন্তু 5 বছর পর অর্থাৎ 1990 সালে টেকনোলজির কিছুটা উন্নতি হয়েছে। তাই তখন বিচিটা ফলস কাউন্টির পুলিশ ডিপার্টমেন্টে ইনভেস্টিগেটর ব্যারি মার্কা হোমিসাইড ডিপার্টমেন্টের কাছ থেকে টেরি সিমসের মার্ডার কেসের ফাইলটি চেয়ে নেয় আর তাদের বলে এই কেসটা রিওপেন করার ব্যবস্থা করতে। এবার সে নিজেও সাহায্য করে, তার উদ্যোগেই এই কেস রিওপেন করা হয়। এবার টেরি সিমসের মৃতদেহ থেকে পাওয়া ডিএনএ স্যাম্পল ফরেন্সিক ডিপার্টমেন্টকে পরীক্ষা করে দেখতে বলে। ইনভেস্টিগেটর ব্যারি মার্কা চলে যায় সেই জায়গায় যেখান থেকে টেরি লিসেন্স, টনি গিবস আর এলেন লাউ এই তিন তরুণীর মৃতদেহ পাওয়া গিয়েছিল। এই তিনটা খুনের সাথে যেই যেই জায়গা জড়িত সবগুলো জায়গা ঘুরে দেখতে থাকে, খুঁজতে থাকে এই তিন খুনের যোগসূত্র। ব্যারি মার্কা দেখতে পায় যে যেখান থেকে টেরি লিসেন্স এর মৃতদেহ খুঁজে পাওয়া গিয়েছিল, মানে তার বান্ধবী লিজা বোনের বাসা থেকে টনি গিবস এর ফেলে রাখা গাড়ির দূরত্ব খুব একটা বেশি না, ব্যারি মার্কা সন্দেহ আর তীব্র হতে শুরু করে। এবার সে ফরেন্সিক ডিপার্টমেন্টকে বলে টেরি লিসেন্স আর টনি গিবস এর মৃতদেহ থেকে পাওয়া স্পার্মের ডিএনএ টেস্ট করতে। দেখতে এই দুজার মধ্যে কোনো মিল আসছে না। ইনভেস্টিগেটর ব্যারি মার্কার এই তদন্ত চলতে থাকে আরো 5 বছরের বেশি সময় ধরে। টেক্সাসের জিনেস্ট্রিন ডালাসের ফরেন্সিক ল্যাবে কাজ করে জুডি ফ্লয়েড 1996 সালের অক্টোবরে এসে টেরি লিসেন্স আর টনি গিবস এর মৃতদেহ থেকে পাওয়া স্পার্মের ডিএনএ টেস্টের রেজাল্ট পায়। ইনভেস্টিগেটর ব্যারি মার্কার ধারণাই ঠিক, এই দুইজনকে ধর্ষণ আর খুন করেছে একজনই। কিন্তু এলেন লাউয়ের মৃতদেহ থেকে কোনো স্পার্ম স্যাম্পল পাওয়া যায়নি, কারণ দীর্ঘদিন তার মৃতদেহ পড়ে থাকায় সেটা পচন ধরে গিয়েছে। তাই তখন এটা নিশ্চিত করা যাচ্ছিল না যে যেই ব্যক্তি টেরি লিসেন্স আর টনি গিবস কে খুন আর ধর্ষণ করেছে সে একই ব্যক্তি এলেন লাউয়ের মৃত্যুর জন্য দায়ী। কোনো প্রমাণ না থাকলেও ইনভেস্টিগেটর ব্যারি মার্কা বিশ্বাস করে যে সে একই মানুষ এই তিন খুনের সাথে জড়িত। টেরি লিসেন্স আর টনি গিবস এর মৃতদেহ থেকে পাওয়া স্পার্মের ডিএনএ টেস্টের রেজাল্ট আসার পর দুইটা মিলে যাওয়ায় নিশ্চিত যে এটা একই মানুষের ডিএনএ। এবার ফরেন্সিক ডিপার্টমেন্ট এই ডিএনএ স্যাম্পল তাদের কাছে থাকা ডেটাবেসের সাথে মিলিয়ে দেখতে থাকে। কারোর সাথে জেনেটিক সিগনেচার মিলে গেলেই পুলিশ পেয়ে যাবে তাদের খুনিকে, কিন্তু কারোর সাথেই সেই ডিএনএ ম্যাচ হয় না, তার মানে আসল খুনের ডিএনএ রেকর্ড পুলিশের কাছে নেই। এভাবে কেটে যায় আরো 2 বছর, কোনো নতুন প্রমাণ বা লিড খুঁজে পায় না পুলিশ। এই মার্ডার কেস সলভ করা যেন আরো কঠিন হয়ে পড়ে, ইনভেস্টিগেশন আবার থেমে যেতে শুরু করে। কিন্তু পুলিশ সহ টেক্সাসের সবাই এই আতঙ্কে থাকতে শুরু করলো যে একজন ভয়ঙ্কর সিরিয়াল কিলার সাধারণ মানুষের বেশি ঘুরে বেড়াচ্ছে খোলা রাস্তায়। 10 বছরেরও বেশি সময় পার হয়ে গেছে, সে সিরিয়াল কিলার এতদিন হয়তো এরকম আরো ভয়ানক খুন করেছে কিংবা করছে। কে কখন তার হাতে ধরা পড়ে প্রাণ হারাচ্ছে আর কেই বা হচ্ছে তার নেক্সট টার্গেট কেউ জানে না। এভাবে কেটে যায় আরো কয়েক বছর। 1999 সালে ইনভেস্টিগেটর ব্যারি মার্কার প্রমোশন হয়ে সে এখন বড় একটা পদে চলে যায়। 1999 সালে 12 জানুয়ারি সে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ইনভেস্টিগেটর জন লিকিকে সে টেরি লিসেন্স, টনি গিবস আর এলেন লাউ এই তিন তরুণীর মার্ডার কেস সলভ করার দায়িত্ব দেয়। প্রায় 15 বছর ধরে যে কেস পড়ে আছে আনসলভড ফাইলের থেকে ডিপার্টমেন্টের নতুন ইনভেস্টিগেটর জন লিকি খুব আগ্রহের সাথে এই তিনটা মার্ডার কেসের আলাদা ফাইল বের করে পুরোটা পড়তে শুরু করে। ইনভেস্টিগেটর জন লিকি এলেন লাউয়ের ফাইল পড়ার সময় একজন দোষী সাব্যস্ত হত্যাকারী ফ্যানিয়ান এডওয়ার্ড ওয়ার্ডশিপের একটা কানেকশন খুঁজে পায়। প্রায় 13 বছর আগে ফ্যানিয়ান এডওয়ার্ড ওয়ার্ডশিপকে একটা খুনের জন্য আটক করা হয়েছে। তখন সে নিজেই স্বীকারোক্তি দিয়েছিল যে 21 বছর বয়সী টিনা কিম্বারলিকে সে খুন করেছে। পুলিশের সাথে গাড়িতে করে জেলে যাওয়ার পথে সে একবার বলেছিল যে এলেন লাউ নামের একজনকে সে চেনে। তখন পুলিশ তার এই কথা তেমন পাত্তা দেয়নি, কিন্তু 13 বছর পর এলেন লাউয়ের খুনের ফাইল পড়ে ইনভেস্টিগেটর জন লিটলের সে কথা মনে পড়েছে। ফ্যারিয়ন এডওয়ার্ড ওয়ার্ডশিপ 1959 সালের 6 মার্চ ইন্ডিয়ানার সালেম শহরে তার জন্ম। তার বাবার নাম জর্জ ওয়ার্ডশিপ আর মায়ের নাম ডায়ানা ওয়ার্ডশিপ। তার 2 ভাই ছিল, সে বড় আর তার ভাই ছোট। 12th grade সে হুট করে স্কুল যাওয়া বন্ধ করে দিয়ে পড়াশোনা ছেড়ে দেয়। তার পরিবারে কোনো সমস্যা ছিল না, বাবা মা কেউই তাকে মানসিক বা শারীরিক নির্যাতন করত না। 1978 সালে মাত্র 19 বছর বয়সে ফেরিয়ন এডওয়ার্ড ওয়ার্ডশিপ ইউনাইটেড স্টেটস ন্যাশনাল গার্ডে যোগ দেয়, কিন্তু প্রায় 6 বছর পরেই তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। অন ডিউটিতে গাঁজাসহ অন্যান্য নেশা করার অভিযোগ ওঠে তার উপর, এই জন্য চাকরি হারাতে হয় তাকে। 1983 সালের মার্চ মাসে 24 বছর বয়সে প্যারিয়ন এডওয়ার্ড ওয়ার্কশিপ 20 বছর বয়সী জোয়ানা ডি জ্যাকসনকে বিয়ে করে। জোয়ানা ডি জ্যাকসন ছিল তার প্রথম স্ত্রী। তাদের 2টা সন্তান হয়। একই বছরে সে উইচিটা ফলস জেনারেল হসপিটালের দ্বাররক্ষক হিসেবে চাকরি পায়। এর 1 বছরের মধ্যে তাকে প্রমোশন দিয়ে উইচিটা ফলস জেনারেল হসপিটালের শৃঙ্খলার দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তার মাদকাসক্তির জন্য কোনো চাকরিতে সে স্থায়ী হতে পারত না। বারবার তাকে চাকরি থেকে বের করে দিত আর তাকে নতুন চাকরি খুঁজতে হতো। তার স্ত্রী জোয়ানা ডি জ্যাকসনের মা বাবা তাদের টাকা দিয়ে সাহায্য করত, কিন্তু তার স্ত্রী এই অবস্থায় অতিষ্ঠ হয়ে পড়েছিল। ফ্যারিয়ন এডওয়ার্ড ওয়ার্কশিপ আর জোয়ানা ডি জ্যাকসন তার সন্তানদের নিয়ে আলাদা থাকতে শুরু করে। কিছুদিন পর জোয়ানা ফ্যারিয়নকে ডিভোর্স পেপার পাঠায়, কিন্তু ফ্যারিয়ন কিছুতেই রাজি হয় না ডিভোর্স দিতে। অবশেষে 1986 সালের অক্টোবরে ফ্যারিয়ন তার স্ত্রীকে ডিভোর্স দিতে রাজি হয়। ইনভেস্টিগেটর জন লিটল ফ্যারিয়ন এডওয়ার্ড ওয়ার্কশিপের ব্যক্তিগত জীবন সম্পর্কে এটি বেশি কিছু আর জানতে পারে না। ইনভেস্টিগেটর জন টিনা কিম্বারলির মার্ডার ফাইল বের করে। টিনা ফ্যারিয়ন সম্পর্কে প্রেমিক প্রেমিকা ছিল। 1986 সালের 6ই মেতে টিনা কিম্বারলিকে তার নিজ বাসা থেকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। টিনাকে সে মুখে কাপড় কিংবা বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করেছিল। ফ্যারিয়নের বয়স তখন মাত্র 27 বছর। টিনাকে খুন করার 3 দিন পর টেক্সাসের গ্যালভেস্টনের এক হোটেল রুম থেকে সে পুলিশকে ফোন দিয়ে জানায় যে 3 দিন আগে সে একটা মেয়েকে নেশার করে খুন করেছে। এর শাস্তিস্বরূপ তাকে 35 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু কয়েক বছর পরেই তাকে জামিনে মুক্তি দিয়ে দেওয়া হয়। যখন ফ্যারিয়নকে টিনা কিম্বারলির হত্যা মামলায় আটক করা হয়, তখন সে সেই এলাকাতেই থাকত যেখান থেকে অ্যালেন ব্লাউ নিখোঁজ হয়। ইনভেস্টিগেটর জন অ্যালেন ব্লাউয়ের খুব কাছের বন্ধু জেনির কথা জানতে পারে। 1985 সালের দিকে অ্যালেন প্রায় জেনির বাসে রাতে থাকত। জন আরো খোঁজ নিয়ে দেখে যে ফ্যারিয়ন ও একই সময় সে একই বিল্ডিং এ ভাড়া থাকত, আর তার থেকে মাত্র 2 ব্লক পরেই ছিল লিজা বোনের বাসা, যেখান থেকে কেইলি সিমসকে মৃত অবস্থায় পাওয়া যায়। আর অন্যদিকে টনি লিপ্টো ছিল উইচিটা ফলস জেনারেল হসপিটালের একজন নার্স। ফ্যারিয়নও একই হসপিটালে কাজ করে। অবশেষে ফ্যারিয়ন এডওয়ার্ড ওয়ার্কশিপ আর সে 3 তরুণের মধ্যে একটা কানেকশন খুঁজে পাওয়া গেল। জন তার বস ব্যারি মাকাকে তার ইনভেস্টিগেশনের কথা জানে। ব্যারি জনকে বলে ফ্যারিয়ন এডওয়ার্ড ওয়ার্কশিপের ডিএনএ স্যাম্পল পাওয়ার চেষ্টা করতে। জন টেক্সাস ডিপার্টমেন্ট অফ ক্রিমিনাল জাস্টিসের অফিসে ফোন দেয় ফ্যারিয়নের ডিএনএ স্যাম্পলের জন্য, কিন্তু তাদের কাছে ফ্যারিয়নের কোনো ডিএনএ স্যাম্পল ছিল না। 1999 সালের 5ই ফেব্রুয়ারি জন টেক্সাসের ওলনি শহরে যায় ফ্যারিয়ন এডওয়ার্ড ওয়ার্কশিপকে খোঁজার জন্য। সে জানতে পারে যে ফ্যারিয়ন এখন এই শহরেই থাকে এবং এখানে একটা ফ্যাক্টরিতে কাজ করে। জন সেই ফ্যাক্টরির পাশে একটা জায়গায় বসে তার জন্য অপেক্ষা করতে থাকে। সে আসলে যেন তাকে ভালো মতো পর্যবেক্ষণ করতে পারে। আরেকটা উদ্দেশ্য হচ্ছে ফ্যাক্টরির পাশে একটা রেস্টুরেন্ট আছে, ফ্যারিয়ন যদি সেই রেস্টুরেন্টে কিছু খেতে যায় তাহলে সেই গ্লাস কিংবা সিগারেটের ফেলে দেওয়া অংশ থেকে জন ফ্যারিয়নের ডিএনএ স্যাম্পল নিতে পারবে। কিন্তু ফ্যারিয়নকে এরকম কিছু করতে দেখা যায় না। তাও যেন হাল ছেড়ে যায় না, সে প্রতিদিন এসে সেখানে বসে থাকে ফ্যারিয়নকে নজরদারি করে রাখার জন্য। একদিন সে দেখে ফ্যারিয়ন তার হাতে একটা কফির কাপ নিয়ে ফ্যাক্টরি থেকে ব্রেকে বের হয়েছে। সে বাইরে দাঁড়িয়ে কফি আর অন্য হাতে চিজ নিয়ে খেতে থাকে। জন অপেক্ষা করতে থাকে কখন সে তার হাতের গ্লাসটা ফেলবে, কিন্তু সে আর ফেলে না, গ্লাসটা হাতেই এসে যায়। কিছুক্ষণ পর জন নিজেই তার কাছে গিয়ে হাতে পানির বোতলটা দেখিয়ে বলে যে পানি খাওয়ার জন্য তার এই গ্লাসটা একটু দরকার। ফ্যারিয়ন আপত্তি না করে গ্লাসটা দিয়ে দেয়। ব্যাস জন পেয়ে যায় তার ডিএনএ স্যাম্পল। কিছুক্ষণ পর সে ডিএনএ এক্সপার্ট জুডি ফ্লয়েডের কাছে সে গ্লাসটা নিয়ে যায় পরীক্ষা করার জন্য। জুডি ফ্লয়েড কফির গ্লাস থেকে পাওয়া স্যালাইভা নিয়ে ডিএনএ পরীক্ষা করতে থাকে। পরীক্ষার রেজাল্ট অনুযায়ী ফ্যারিয়নের ডিএনএর সাথে টেরি সিমস আর টনি গিবসের মৃতদেহ থেকে পাওয়া পামের ডিএনএ মিল রয়েছে। তার মানে এটা একটা মানুষের ডিএনএ। এখন এটা নিশ্চিত যে টেরি লি সিমস আর টনি গিবসের খুনি ফ্যারিয়ন এডওয়ার্ড ওয়ার্কশিপ। 1999 সালের 13ই ফেব্রুয়ারিতে উইচিটা ফলস পেরোল অফিসে ফ্যারিয়ন এডওয়ার্ড ওয়ার্কশিপকে ডেকে পাঠায়। সে ভেবেছিল হয়তো তার পেরোল অফিসার তার সাথে কোনো কথা বলতে চায়, কিন্তু সকাল 10টার পর সেখানে গিয়ে দেখে ইনভেস্টিগেটর জন বসে আছে। জন শুরুতেই তাকে ফোনের কথা জিজ্ঞেস না করে তার অতীত সম্পর্কে কথা বলতে থাকে। তারপর এক পর্যায়ে সে জিজ্ঞেস করে টেরি লিসেন, টনি গিবস আর অ্যারেন জন এই 3 জনকে সে চেনে কিনা। ফ্যারিয়ন পুরোপুরি অস্বীকার করে, সে জানে এদের কাউকেই সে চেনে না। তারপর জন তাকে তার ডিএনএ ম্যাচের কথা জানায়। এই জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে পুলিশকে হুমকি দেয়, তখনই পুলিশ তাকে আটক করে। স্বীকারোক্তি না দিলেও ডিএনএ ম্যাচের রিপোর্টই যথেষ্ট তাকে দোষী প্রমাণ করা। যদিও পরে সে হাইকোর্টে সব স্বীকার করে দেয়। প্রথম খুনের জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় আর বাকি দুটো খুনের জন্য বিনা জামিনে যাবজ্জীবন কারাদণ্ড। ফ্যারিয়ন এডওয়ার্ড ওয়াটশিপ এখন জেলে বন্দি অপেক্ষা করছে তার মৃত্যুর জন্য। এতক্ষণ ধরে শুনছিলেন কুয়াশা এক্সফাইলস এর সিরিয়াল কিলার ফ্যারিয়ন ওয়াটশিপের সত্য ঘটনা, যা এই মুহূর্তে শেষ হয়ে গেল। আর সময় হয়ে গেছে আমাদের দ্বিতীয় গল্পে যাওয়ার, কুয়াশা। আর আজকে আপনাদের জন্য কাহিনী লিখেছেন জাসিয়া বিদ্যাশামীম। এখন শুনবেন গল্পের প্রথম পর্ব, তারপর আবারও ফিরছি। আপনি আছেন রাজ্য শর্মিনের সঙ্গে, কুয়াশা আর শুনছেন এবিসি রেডিও 89.4।
হ্যালো প্রতীক, তুই কই? আজকে ক্লাসে আসলি না যে, কিছু হয়েছে তোর? অসুস্থ নাকি?
না, এমনি জাস্ট ভালো লাগছিল না।
কত ইম্পর্টেন্ট একটা লেকচার মিস করলি। জানিসই তো আমাদের ফ্যাকাল্টির সিস্টেম কত কড়া, একটু 19-20 হলেই পরীক্ষার মার্ক কাটে, আর তুই একটার পর একটা লেকচার মিস করেই যাচ্ছিস। আচ্ছা শোন,
বল,
আজকে সন্ধ্যায় আমরা সবাই ক্যাম্পাসের পাশে যে হোস্টেলটা আছে সেটা ছাদে বসবো, ছোট্ট একটা গানের আসর মতো হবে, তুইও চলে আয় না।
আমার বাসায় একটু কাজ আছে রে।
কাজ না চাই, সারাদিন বাসায় বসে কি করিস তুই? ঘুমানো ছাড়া কাজ কি?
সব ঢং, আমি থাকি কি না থাকি এতে কারো কিচ্ছু আসে যায় না, শুধু শুধু ফোন করে ডিস্টার্ব করবে।
প্রতীক একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে তৃতীয় বর্ষে পড়ে। ওর বাবা ইঞ্জিনিয়ার আর মা একটা প্রাইভেট কোম্পানির সিইও। অফিসের কাজে বাবা মা দুজনে সারাদিন ব্যস্ত থাকে। বাবা মায়ের একমাত্র ছেলে প্রতীক সারাদিন বাসায় একা থাকতে থাকতে ছোটবেলা থেকে কেমন যেন ইন্ট্রোভার্ট হয়ে গেছে, সবার সাথে সহজে মিশতে পারে না। স্কুল লাইফে ওর খুব কাছের বন্ধু ছিল তন্ময়, দীর্ঘ 9 বছর ছিল ওদের ফ্রেন্ডশিপ, কিন্তু হঠাৎ ক্যান্সারে আক্রান্ত হয়ে 6 মাসের মাথায় মারা যায় তন্ময়। এরপর থেকে প্রতীক যেন একদম আরো একা হয়ে যায়। ভার্সিটিতে ও ঠিক খাপ খাওয়াতে পারে না, ওর কাছে মনে হয় সবাই ওদিকে কেমন যেন অন্যরকম দৃষ্টিতে তাকায়, যেন অন্য গ্রহ থেকে ভুল করে এখানে চলে এসেছে। এই জেনারেশনের হয়েও ওর কেন যেন নিজেকে একদম আলাদা লাগে।
হয়ে গেল নাকি? ফোনটা কবে রাখলাম? ওই তো মাত্র সন্ধ্যা। বুয়া, এই বুয়া, কেউ নেই বাসায়, মা বাবারা তো বাসায় ফেরার সময় হয়নি, খুব খিদে লেগেছে। আচ্ছা দেখি ফ্রিজে কি আছে। বুয়া সব কি রান্না করে রেখে গেছে জানে যে আমি সব সবজি আর চিংড়ি ফিঙড়ি খাই না। এভাবে একা একা কত, মা হলে কখনোই এমন করতো না।
প্রতীক, কিছু খুঁজছিস?
বাবা, তুমি কখন এলে?
অনেকক্ষণ হয়েছে, তুই ঘুমাচ্ছিলি তাই আর তোকে ডাক দেইনি।
আসছি, দাঁড়াও।
তোর বাবা এসেছে বাসায়?
হ্যাঁ।
কোথায় সে? লোকটা কোথায় দেখি? সব সামনে থেকে।
আরে কি হয়েছে, বাইরে থেকে এসে এত চেঁচাচ্ছ কেন?
তুমি আজকে সারাদিন কোথায় ছিলে?
কোথায় ছিলাম মানে অফিসে ছিলাম, আর কোথায় থাকবো?
লজ্জা করে না আমার সাথে মিথ্যা কথা বলতে?
আশ্চর্য, আমি মিথ্যে বলবো কেন? তোমার মাথা ঠিক আছে?
ও, নিজে অফিসের নাম করে পুরো দুনিয়া ঘুরে বেড়াবে আর আমি বললেই মাথা খারাপ? কোথায় গিয়েছিলে বলো? তোমার সাথে ওই মেয়েটা কে ছিল? চুপ করে না থেকে আমার প্রশ্নের উত্তর দাও।
তোমরা থামবে, কি শুরু করলে সব? সারাদিন বাইরে থাকো দুজন, এসো এত রাতে, তারপরেও যদি এমন করো,
যার যা খুশি তাই কর। কে
এভাবে আর কতদিন?
শান্তিতে থাকতে দিবি না নাকি?
থাকো তুমি শান্তিতে, আমি গেলাম। এই বাসায় আর ভাল লাগে না, সারা দিন ঝগড়াঝাটি, একটু প্রাণ খুলে নিঃশ্বাসও নেওয়া যায় না, দম বন্ধ হয়ে আসে আমার মাঝে মাঝে। আমার সাথে শুধু আছে তারা ভরা রাতের আকাশ আর ফাঁকা রাস্তা। মাঝে মাঝে ভাবি হিমু হয়ে যাব, ঘর বাড়ি ছেড়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো, কোনো বাধা বা পিছুটান থাকবে না। কিন্তু মায়ের কথা ভেবেই আর পারি না। এত রাতে ফাঁকা রাস্তায় বাচ্চার কান্না কোথা থেকে? আশেপাশে তো কোনো ঘর বাড়িও নেই। আরে গাছের ওদিক থেকে আসছে মনে হয়। দেখি একটা বাচ্চা এখানে বসে আছে। এই বাবু, এই এই যে তুমি কাঁদছো কেন? হ্যাঁ কি হয়েছে, কি ব্যাপার, তোমার সাথে কেউ নেই? এত ছোট বাচ্চাকে একা কে রেখে গেছে? মানুষের মাথায় এত বুদ্ধি কম, যদি কিছু হয়ে যেত। আচ্ছা এই বাবু তোমার নাম কি?
জানি না।
তোমার বাসা কোথায় বলতে পারবে?
না।
কি মুশকিল। দেখি এসো আমার কাছে এসো, এখানে একা একা বসে থেকো না। তোমার মা বাবা তো আশেপাশে আছে কোথাও, চলো তাদের খুঁজে বের করি।
আমি কেন তোমার সাথে যাব? তুমি আমার কে হও? আমি তো তোমাকে চিনি না।
আমার সাথে আসলে আমি তোমাকে একটা মজার জাদু দেখাবো।
হ্যাঁ জাদু জাদু দেখাবে?
আরে দেখাবো তো, এখন আসো। এই যে আমার হাত ধরো।
না আমি আমার টেডিকে ধরে থাকবো, তোমার হাত ধরবো না। আম্মু বলেছে অপরিচিত কারো হাত ধরতে না।
আচ্ছা আচ্ছা ঠিক আছে। তোমার সাথে কে ছিল, মা নাকি বাবা?
মা।
তুমি কি বলতে পারো তোমার মা কোন দিকে গেছে?
হ্যাঁ ওই দিকে।
ওই দিকে তো রেল স্টেশন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো দেখি তোমার মাকে খুঁজে বের করি। তোমার কি হলো, কাঁপছো কেন আবার?
এমনি এত ছড়া শোনাবে?
আমি তো কোনো ছড়া পারি না। না না আমি পারবো না। আচ্ছা 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 কান্না করো না প্লিজ, ঠিক আছে বলছি বলছি একটা ছড়া বলছি। ওই দেখা যায় ডাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা, ও বগি তুই।
তুমি খুব ভালো, তোমাকে আমার পছন্দ হয়েছে। তুমি চাইলে আমার টেডি বিয়ারের একটা হাত ধরে হাঁটতে পারো।
থ্যাংক ইউ। আমরা হাঁটতে হাঁটতে তো স্টেশনের ভেতরে চলে আসলাম, চলো দেখি তোমার মাকে খুঁজে পাই কিনা।
মাকে তুমি খুঁজে পাবে না।
কেন পাবো না, খুঁজে তো পেতেই হবে। এই যে শুনছেন, আপনি কি এখানে কোনো মহিলাকে আসতে দেখেছেন? একটু কম বয়সী হবে, এই যে এই এই বাচ্চাটার মা।
কোন বাচ্চা? আশেপাশে তো কোনো বাচ্চা দেখি না, পাগল না
কিছু বললেন?
যে না কেউ আসে নাই এখানে, কারণ যান এখান থেকে।
এই যে মানুষ শোনো, আম্মু নেই।
নেই মানে?
আচ্ছা তুমি না বলেছিলে আমাকে জাদু দেখাবে।
ও হ্যাঁ হ্যাঁ দেখবে।
না তুমি চোখ বন্ধ করো, আমি তোমাকে একটা জাদু দেখাই।
কি হলো, আমি বাসায় কেন? তার মানে স্বপ্ন দেখছিলাম। বেড়ালটা আবার এসেছে, জানালা খোলা থাকলে বেড়াল ঢুকে পড়ছে। ভালোই হয়েছে, একটা স্বপ্ন ছিল, সত্যি সত্যি হলে বিশাল ঝামেলায় পড়তাম। কিন্তু আমার পায়ে জুতো কেন?
প্রতীকটা আসলেই ঘুমিয়েছিল, রাস্তায় হাঁটা, বাচ্চা মেয়েটাকে খুঁজে পাওয়া, এই সবই যেন ওর কাছে একটা স্বপ্ন মনে হয়। কিন্তু এটা যদি স্বপ্নই হয় তবে ওর পায়ে জুতা কেন? প্রকৃতি খুব অদ্ভুত, আমরা এই প্রকৃতিরই একটা অংশ। এখানে কখন কি হয় সেটা কেউ আন্দাজ করতে পারে না। আবার এমন কিছু কিছু ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যাও থাকে না, আশ্চর্যবোধক চিহ্নের মতো রয়ে যায় গল্পের শেষে কিংবা মাঝখানে। আবার প্রকৃতি এখন ঠিক সময় মতো তার নিজের রহস্যের সমাধান নিজেই করে দেয়।
মা, তাড়াতাড়ি নাস্তা দাও, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে আমার, ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছি।
সারা রাত বাইরে বাইরে ঘোরাঘুরি আর ভোরবেলা এসে বাসায় ঘুমালে ঘুম থেকে উঠতে দেরি তো হবেই।
কি বলবে?
আমার মর্নিং টি কোথায়
জানি না।
মানে কি এসবে? দেখো এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে, তুমি জানো সকালবেলা এক কাপ চা না খেলে আমার মাথা ধরে।
অফিস পেলে যার সাথে ঘুরে বেড়াও তাকেই বলো না চা বানিয়ে দিতে।
রাবিশ।
আমাকে রাবিশ বললে? আমাকে?
ওফ মা, তুমি থামবে।
আমাকে থামতে বলিস কেন? যা বল, তোর বাপকে বলগে।
লাগবে না আমার নাস্তা, থাকো তোমরা, আমি গেলাম।
কি রে প্রতীক, অনেকদিন পর ক্লাসে এলি, এখন আবার কাউকে কিছু না বলে চলে যাচ্ছিস যে।
কাকে কি বলবো?
দেখ বাদ দে, চল ক্যান্টিনে চল, ক্লাসের সবাই সেখানে বসে আড্ডা দিচ্ছে।
আমি যাব না।
কেন?
ওরা কেউ আমাকে পছন্দ করে না।
এটা কেমন কথা, তোকে কেউ পছন্দ করবে না কেন?
আমি তো তোদের মতন দেখতে অত সুন্দর বা স্মার্ট না, আমাকে আমাকে কেন পছন্দ করবে তুই বল।
কি ব্যাপার জাহিদ, এদিকে বাসায় চলে যাচ্ছ নাকি?
হাই না, ওকে নিয়ে ক্যান্টিনে যাচ্ছিলাম।
ওকে চলে এসো।
এই এই মেয়েটা ইংলিশ ডিপার্টমেন্টের না?
হ্যাঁ, তুই কি আসবি আমার সাথে?
চল।
আরে জাহিদ বসো আমাদের সঙ্গে।
হ্যাঁ, বাই দ্য ওয়ে ও হচ্ছে প্রতীক, আমার ফ্রেন্ড বাংলা ডিপার্টমেন্টের।
ওকে আগে কখনো দেখেছে বলে তো মনে পড়ছে না।
আরে ও ঠিকমতো ক্লাসই করে না, সারাদিন বাসে বসে বসে ঝিমায়।
না মানে,
আচ্ছা জাহিদ বাদ দে। হাই প্রতীক, আমি জয়া। আর আমি তমা।
হ্যালো।
এই তুই তোর অসম গলায় জোস একটা গান শোনা তো। ওই রিদ্ধ, তোর গিটারটা দে তো। তাই না?
আচ্ছা ঠিক আছে। মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে কতদিন কত।
ভাইরে ভাই, আমার দাদিও মনে হয় এই গান কোনোদিন শুনে নাই। আরে দূর বেটা, এখনকার একটা গান শোনা না।
আমি উঠলাম।
আরে বস বস, কোথায় যাচ্ছিস?
ওইভাবে চলে গেল কেন, আমরা তো মজা করছিলাম।
বল,
তুই আজকে ওভাবে চলে গেলি কেন?
আমাকে নিয়ে কি তোদের সবসময় মজা করতে হবে? তা আবার ওই জয়ার সামনে।
তুই কি বাচ্চা নাকি রে? আমরা এমনি বলছিলাম, জয়া ছিল তো কি?
আমি রাখলাম।
জয়া ইংলিশ ডিপার্টমেন্টে পড়ে, মেয়েটা দেখতে খুব সুন্দর আর স্মার্ট। প্রতীক ইউনিভার্সিটিতে ভর্তি হবার পরদিন থেকেই ওকে দেখে ওর প্রেমে পড়ে গিয়েছিল। কখনো সামনে গিয়ে ওর সাথে কথা বলার সাহস হয়নি ওর। আজই প্রথম জয়ার সাথে কথা হয় প্রতীকের, আর আজই ওর গানের জন্য ক্যান্টিনের সবাই ওকে অপমান করলো। হয়তো ওরা মজা করছিল, কিন্তু জয়ার সামনে থাকায় ব্যাপারটা ওর কাছে অপমানের মতোই মনে হচ্ছে। প্রতীকের মনে মনে রাগ হতে থাকে জাহিদের উপর। রাগের নির্দিষ্ট কোনো কারণ নেই, হতে পারে যায় জয়ার একটু ক্লোজ এই জন্য। প্রতীক প্রায় রাতের বেলা এক একটা রাস্তায় হাঁটতে বের হয়, রাতের ফাঁকা রাস্তা খুব পছন্দ ওর। কোনো কোলাহল নেই, বিশৃঙ্খলা নেই, নেই বাসার ঝগড়া ঝাঁটি, জীবনটাকে ওর খুব অসহ্য মনে হয় মাঝে মাঝে।
Where is my spirit? Come, act upon Jayam. Act upon Vitrobran. Kono rokom moyna dag chara.
Kichu naam. তুমি যা যাও তাই হবে, ওকে পাওয়ার জন্য আমরা সব কিছু করতে রাজি আছি।
সমুদ্র ভক্তির সমুদ্র দেখতে চাই আমি। ভয় পাস না, আমি তোর কিচ্ছু করব না, তোরা যা চাইবি তাই পাবি। তবে হ্যাঁ, আমি কিন্তু নিয়ম ভঙ্গ পছন্দ করি না, পছন্দের কাজ করলে তোদের কাউকে আমি ছাড়ব না, কাউকে ছাড়ব না আমি। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা,
কিন্তু রাতের আকাশ তো কালো।
ও, তার মানে আমি আবার স্বপ্ন দেখছি। কি হলো, হাসছো কেন তুমি?
সেদিনের জাদুতে কেমন লেগেছিল?
ভালো। তুমি তোমার মাকে খুঁজে পেয়েছো?
সেটা তো তুমি ভালো বলতে পারবে।
আমি কি করে জানবো? আমি কি তোমার মাকে চিনি নাকি?
আগে চিনতে না, কিন্তু এখন চেনা।
কি অদ্ভুত স্বপ্ন!
এটা স্বপ্ন না।
কি বলছো?
হ্যাঁ, এই যে আমার হাত ছুঁয়ে দেখো, দেখেছো? স্বপ্ন হলে কি ছুঁতে পারতে আমাকে?
আরে ঠিকই তো, কিন্তু কি হচ্ছে এসব?
আমার মাকে খুঁজে দাও না প্লিজ।
আমি তোমার মাকে কোথায় পাবো?
তুমি পাবে, একমাত্র তুমি পাবে।
এই কোথায় যাচ্ছো? দাঁড়াও দাঁড়াও।
কি রে প্রতীক, চিল্লাচ্ছিস কেন?
ও মা,
খারাপ স্বপ্ন দেখেছিস নাকি?
সেরকমই। ঠিক আছে, আমি তুমি চলে যাও।
আচ্ছা,
এগুলো কি হচ্ছে আমার সাথে?
আচ্ছা জাহিদ, তুই কি গাধা?
কেন,
আজকে হুট করে আমাদের মাঝে কাকে নিয়ে এলি?
ও, প্রতীকের কথা বলছিস? কেন, কি করেছো?
কিছু করেনি, কিন্তু আমাদের মাঝে এভাবে কাউকে আনাটা কি ঠিক?
ও যদি কিছু টের পেয়ে যায়, যদি আমাদের কথা কাউকে বলে দেয়?
ওই যে আর জাহিদ যে ছেলেটাকে ক্যান্টিনে নিয়ে এলো,
তাতে কি হয়েছে?
আমি বলছিলাম কি, আমাদের তো আরেকজন দরকার, এভাবে মাত্র চারজনে তো হচ্ছে না, যা করছি সবই ভেস্তে যাচ্ছে।
তাই বলে ক্লাস থেকে যাকে তাকে নিয়ে আসবি নাকি?
প্রতীক আমার ফ্রেন্ড আর ভালো ছেলে।
তুই কি বুঝতে পারছিস না, আমাদের তো এখন আর ভালো ছেলের দরকার নেই। আমাদের দরকার যারা আমাদেরকে বুঝবে, একই বিশ্বাসে বিশ্বাস রেখে আমাদের সাথে যোগ দেবে।
আমার মনে হয় আমরা চাইলে প্রতীককে বোঝাতে পারবো। ওকে আমি আগে থেকেই চিনি, খুব চুপচাপ আর চাপা স্বভাবের ছেলে, তাই ও যদি আমাদের সাথে যোগ নাও দেয় তবুও কাউকে বলবে না।
তবে যা করার খুব তাড়াতাড়ি করতে হবে, আমাদের হাতে খুব বেশি সময় নেই। আর কিছুদিন পরেই অমাবস্যা, আর এবারের অমাবস্যা একদম পারফেক্ট, দি ব্ল্যাক সানডে। সেদিনই কিছু একটা না করতে পারলে আমাদের সবার ক্ষতি হবে, এতদিনের সাধনা সব পানিতে মিশে যাবে। আর এই পেন্টাগ্রামে সার্কেল চেঞ্জ করতে করতে কাজের কাজ কিছুই হচ্ছে না, আমাদের সবাইকে যার যার স্থানে বসতে হবে, আর এই পেন্টাগ্রামে যার যার ইনার এলিমেন্ট অনুযায়ী বসতে হবে। তোমায়ে সিদ্ধ আর্ট, জাহিদ বাটার, আর আমি ফায়ার এলিমেন্ট। এখন শুধু দরকার একজন স্পিরিট। দি ব্ল্যাক সানডের আগেই আমাদের সব ঠিক করে ফেলতে হবে। নাও চান্ট।
All hail the Saturn, all hail the Saturn,
all hail the Saturn। জাহিদের দলে সবাই, মানে জয়া, ঋদ্ধ আর তমা, ওরা সবাই ডেভিল ওয়র্শিপ, যাকে বলে শয়তানের উপাসনা করে। জাহিদের মা বাবা আর বড় বোন দেশের বাইরে থাকে। ঢাকার দোতলা বাড়িটাতে জাহিদ একা থাকাতে ওদের উপাসনালয় হিসেবে এটা সবচেয়ে নিরাপদ জায়গা। তমা ঋদ্ধ আপন ভাই বোন, ছোটবেলা থেকে ওরা বিভিন্ন ব্ল্যাক ম্যাজিকের ওপর বই পড়ত, সেই থেকে ওদের ডেভিল ওয়ার্কশিপের প্রতি এত আগ্রহ। এতদিন সবকিছু ওরা নিজেরাই করত, কিন্তু এখন ওদের উদ্দেশ্য আরো ভয়াবহ। আর এই উদ্দেশ্য পূরণ করার জন্য নিয়ম মোতাবেক পাঁচজন ছাড়া তাদের আসন পূর্ণ হবে না। তখন থেকে তমা আর ঋদ্ধ আরো তিনজনের খোঁজে লেগে পড়ে। তমা একজন রাইদের কাছ থেকে ক্লাসের কিছু নোটস নিয়েছিল, সেই খাতার একদম শেষ পৃষ্ঠায় সে দেখতে পায় একটা পেন্টাগ্রাম আঁকা। ব্যাস সেই থেকেই তমা বুঝে যায় যে জাহিদ ও তাদেরই একজন। শুরুতে কিছু স্বীকার করতে চাইছিল না, কিন্তু পরে সব মেনে নেয়। তার ঠিক কিছুদিন পরেই জাহিদের ক্লাসে নতুন আসে জয়া, দেখতে খুব সুন্দরী। ক্লাসের প্রায় অর্ধেক ছেলেই ওর জন্য পাগল। জয়া জাহিদের ল্যাব পার্টনার হওয়াতে তাদের বেশিরভাগ সময় একসাথে থাকার সুযোগ হয়। এরপর থেকে ওদের মধ্যে কথা হতে থাকে। একদিন জাহিদ জয়াকে ওর বাড়িতে নিয়ে যায় কিছুক্ষণ আড্ডার মুভি দেখার জন্য। সেদিন জয়া ভুল করে বাথরুম ভেবে জাহিদের সেই ঘর থেকে ঢুকে পড়ে যেখানে বিশাল আকারের একটা পেন্টাগ্রাম আঁকা রয়েছে। জয়া জাহিদকে সবকিছু খুলে বলতে বলে। আর কোনো উপায় না পেয়ে জাহিদ জয়াকে ঋদ্ধ তমা আর তারই গোপন উপাসনার সব কথা খুলে বলে দেয়। জয়া শুরুতে একটু ভয় পাচ্ছিল, সেদিন বাসায় গিয়ে নেটে সার্চ করে সেই ডেভিল ওয়ার্কশপের ব্যাপারটা। শয়তানের সব ক্ষমতা আর ব্ল্যাক ম্যাজিকের সাহায্যে যে কোনো কিছু পাওয়ার সাধ্য জয়াকে আকৃষ্ট করে। সমস্ত ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগায় সে নিজেও যোগ দেয় জাহিদের সাথে। কিন্তু তারা মাত্র চারজন, পেন্টাগ্রাম পূরণ হতে এখনো আরো একজন বাকি। আর সেই একজন পূরণ হয়ে গেলেই তারা তাদের আলটিমেট মোটিভটা বাস্তবে পূরণ করতে পারবে।
আমি ঋদ্ধ, তমা আর জয়া।
জয়া থাকবে?
আমি তো সেটাই বললাম।
না তাহলে যাবো না।
আহা, তুই কি সেদিনের বিষয়টা নিয়ে এখনো রাগ করে আছিস?
না
বাদ দে না, চল ধুমায় আড্ডার মুভি দেখা হবে। আচ্ছা ড্রিঙ্কস তো থাকবেই।
আচ্ছা ঠিক আছে। এই বাচ্চাটা কে?
কোন বাচ্চা?
ওই যে ওই যে কাছের পাশে এই মাত্র দেখলাম, ভুল দেখেছিস মনে হয়।
বাড়ির যা অবস্থা, আশেপাশে ঝোপ ঝাড় পরিষ্কার করা হয় না কয়েক বছর, মানে বাবা মা না থাকলে যা হয় আর কি। তুই আয়, উপরে সবাই আছে।
থাক আজ না হয় বাদ দেই, আরেকদিন আসবো না, শরীরটা ভালো লাগছে না রে।
আচ্ছা জোর করবো না।
তোর সাথে না প্রতীকের আসার কথা, বাড়ি গেট পর্যন্ত এসে বললো ওর নাকি ভালো লাগছে না, এরপর চলে গেল।
এটা কিছু হলো নাকি?
ওকে দিয়ে হবে না, আমাদের নতুন কাউকে খুঁজে বের করতে হবে।
কিন্তু আমাদের হাতে তো এত সময় নেই, আর প্রতীক যেহেতু জাহিদের চেনা তাই ওকে ট্রাস্ট করা যায়, কিন্তু অন্য কাউকে তো এখন আর হুট করে ট্রাস্ট করা পসিবল না।
I'm sorry guys.
It's okay. আমি দেখছি কি করা যায়।
জাহিদ জয়া ঋদ্ধ আর তমার আলটিমেট মোটিভটা হচ্ছে একটা ডেভিল সোলকে বশীভূত করা, কিন্তু এটা এতটা সহজ না। প্রথমে প্ল্যানচেটের মাধ্যমে লুসিফারের সাথে নিয়মিত যোগাযোগ করতে হয়, তারপর আস্তে আস্তে লুসিফার রাজি হলে একটা ডেড বডিতে তার সোল শিফট করা হবে। কিন্তু সেই ডেড বডি যে কারো হলে চলবে না, একটা বাচ্চা মেয়ে ডেড বডি লাগবে। ফ্রেশ ভার্জিন ব্লাড আর ইয়াং সোল, এই দুইটাই লুসিফারের খুব পছন্দ। আর শুধুমাত্র এই দুইটার বিনিময়ে তাকে বশ করা সবচেয়ে সহজ। কিন্তু তার আগ পর্যন্ত এই উপাসনায় যারা যারা থাকবে, প্রতিটা প্ল্যানচেটের পরেই তাদের পরিবারের কেউ না কেউ মারা যাবে, এক একবার এক একজনের পরিবারের সদস্য। সেটা কে হবে তা আগে থেকে জানার কোনো উপায় নেই।
কি করছো তুমি? আমাকে চিনতে পারছো না তুমি? আমার সাথে কেন এমন করলে? আমি কি তোমাকে খুব বিরক্ত করতাম?
আমার কিছুই করার ছিল না। মা আমার কান্না করে না, তোমার ভালোর জন্যই আমি এটা করেছি। আমার কিচ্ছু করার ছিল না,
কিন্তু কিন্তু আমি তো তোমার সাথে থাকতে চাই। তোমাকে ছাড়া আমার অনেক ভয় করে মা।
আর কয়েকটা দিন মাত্র মা, এসে সব ঠিক হয়ে যাবে।
কি প্রতীকের মা, আমার ফোন কোথায়?
আমার কাছে।
তুমি আমার ফোন নিয়ে কি করছো?
ওই মেয়েটা তোমাকে বারবার কল দিচ্ছিল কেন?
কোন মেয়েটা?
লামিয়া নাম। কে সে? তার সাথে তোমার কিসের সম্পর্ক?
আশ্চর্য, আমার অফিস কলিগ। কি বলছো এসব আবোল তাবোল?
অফিস কলিগ এত রাতে ফোন করবে কি জন্য? আমাকে শেখাও তুমি, ছোট বাচ্চা পেয়েছো আমাকে? তোমার কি মনে হয় আমি কিছু বুঝি না?
তুমি কি পাগল হয়ে গেলে নাকি?
আমাকে এভাবে সাত পাঁচ বুঝি আর কতদিন?
ফোন দাও বলছি, আর এসব নোংরা কথা বলা বন্ধ করো। বাসায় বড় একটা ছেলে আছে, আর তুমি
ও এখন সব আমার দোষ। তুমি যা ইচ্ছে তাই করে বেড়াতে পারবে, আর আমি বললেই দোষ? ঘরে যে একটা বড় ছেলে আছে এই কথা তোমার মাথায় আসেনি?
শান্তি নেই একেবারে এখানে।
আমাকে তো খুব শান্তিতে রেখেছো তাই না? কোন কুক্ষণে যে তোমাকে বিয়েটা করেছিলাম, জীবনটা শেষ করে দিল। এই যে তোমার লামিয়া ফোন করেছে, যাও পিটিস পিটিস করো গিয়ে।
চুপ করতে বলেছি না?
এত বছর সংসার করে এই পেলাম আমি।
বাবা একটু বাড়াবাড়ি হয়ে গেল না?
প্রতীক কেমন আছো?
ভালো আছি, তুমি?
এই ভালোই। তবে তুমি কালকে আমাদের সাথে জাহিদের বাসায় না আসায় একটু মন খারাপ করেছি। সবাই মিলে আড্ডা দেওয়ার কত সুন্দর একটা প্ল্যান করেছিলাম না?
I'm extremely sorry. আসলে আমার হুট করে শরীরটা একটু খারাপ লাগছিল।
It's okay. এখন চলো এক কাপ কফি খেয়ে আসি।
কিন্তু আমার যে এখন একটা ক্লাস আছে।
ও আচ্ছা, ঠিক আছে।
কিন্তু একদিন ক্লাস মিস দিয়ে তো কিছু হয় না, আর এমনিতেও খুব বোরিং ক্লাস। আমি অন্য কারো কাছ থেকে নোটস নিয়ে নেব।
ওকে চলো তাহলে।
আজকে যে কাহিনী আমরা শুনছি কুয়াশা প্রথম পর্বে, আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে বুঝতেই পারছেন যে ব্ল্যাক ম্যাজিক এই জাতীয় কিছু নিয়ে আজকে কুয়াশার ঘটনা। তো আমি মাঝখানে কথা না বলি আমরা চলে যাই দ্বিতীয় পর্বে। দ্বিতীয় পর্বের পর আমি আবারও ফিরছি নিয়ম মাফিক, সে পর্যন্ত সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না। আর আপনি শুনছেন কুয়াশা ABC রেডিওতে, আর আছেন আজকে সাহেবের সঙ্গে।
দুটো ক্যাপুচিনো প্লিজ। হ্যাঁ, এবার বলো তোমার বাসার কি অবস্থা?
হ্যাঁ, আমার বাসার কি অবস্থা? মানে
তোমার আম্মা আব্বুর ঝামেলা মানে ঝগড়াঝাটি মিটেছে?
তুমি তুমি এই ব্যাপারে কিভাবে জানলে?
শান্ত হও, আমি কিছুই জানি না। তোমাকে সব সময় ক্যাম্পাসে মন মরা অবস্থায় দেখি। ইউনিভার্সিটিতে এসে ক্লাস করে আবার বাসায় চলে যাও, মাঝে মাঝে লাইব্রেরিতে চুপ করে বসে থাকো, কারোর সাথে তেমন কথাও বলো না। তাই ভাবলাম তোমার বাসায় হয়তো কোনো প্রবলেম চলছে, কারণ ফ্যামিলিতে কোনো প্রবলেম না থাকলে ছেলে মেয়ে তো সাধারণত এরকম একাকিত্বে ভোগে না। তুমি বলতে না চাইলে থাক, আমি জোর করব না।
বাবা মা একজন আরেকজনের উপরে খুব খুব বেশি টায়ার আপ, সারাদিন বাসায় ঝগড়া লেগেই থাকে।
ও আমি বুঝতে পারছি। আমার বাবা মা নেই, খুব ছোট থাকতেই তারা মারা যায়। কিন্তু মা বাবা না থাকার চেয়েও তাদের সাথে থেকে প্রতিনিয়ত তাদেরকে আনহ্যাপি দেখা খুব কষ্টের। কোনো সন্তানই চায় না তার মা বাবার ডিভোর্স হোক।
তাহলে কি আমার মা বাবা?
প্রতীক, ডিভোর্স তো খুবই স্বাভাবিক একটা ব্যাপার, দুজন মানুষের মনে মিল নাই হতে পারে, প্রত্যেকটা সম্পর্করই ভাঙা গড়া থাকে। তুমি এটা নিয়ে এত চিন্তায় পড়ে যাচ্ছ কেন?
আসলে ওই ছোটবেলা থেকে দুজনকে একসাথে দেখে আসছি তো, তাই আর কি।
আমাদের সাথে এমন অনেক কিছুই ঘটে যা আমরা একসময় কখনো কল্পনাও করতে পারিনি, কিন্তু তারপরও দেখো জীবন ঠিকই কেটে যায় জীবনের মতো।
তোমার বাবা মায়ের মৃত্যুর পর
আমি আমার চাচার সাথে থাকতে শুরু করলাম। আসলে ছোটবেলা থেকে বাবা মায়ের আদর পাইনি তো, তাই আমি বুঝি একটা সন্তানের জন্য তার বাবা মায়ের সাপোর্ট কত দরকার।
আমার না আমার বাবা মায়ের সব নোংরা ঝগড়াঝাটি দেখে তাদের উপর থেকে সব শ্রদ্ধা উঠে গিয়েছে, তাই তাদের দুজনের মধ্যে কারোর সাথেই কথা বলতে ইচ্ছা করে না। সারাদিন এসব নিয়ে আমি খুব ডিপ্রেসড থাকি।
আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। তুমি আমার ফোন নাম্বারটা রাখো, কখনো কোনো প্রয়োজন হলে কিংবা মন খারাপ হলে আমাকে ফোন দিও। আমি জানি এই সময় সবচেয়ে বেশি দরকার হয় একজন বন্ধুর।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং মি।
মাই প্লেজার। কফি তো শেষ, তুমি কি আরো কিছুক্ষণ বসতে চাও?
না, আজ উঠি তাহলে।
ঠিক আছে।
ওঠো।
কে?
আমি। চিনতে পেরেছো?
আমি কি আবারও স্বপ্ন দেখছি?
উফ, এটা স্বপ্ন না। চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাই।
সব স্বপ্ন, আমি আমি বরং ঘুমাই।
চলো না প্লিজ, আমি আজকে তোমাকে আমার মায়ের কাছে নিয়ে যাব।
আমি কিভাবে বুঝবো যে এটা স্বপ্ন না?
মানে
ওই বিড়ালটা হয়তো আবার রুমে ঢুকেছে মা।
উফ, জানালা বন্ধ করে ঘুমাতে পারিস না।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন তুমি যাও। কি হলো, তুমি হাসছো কেন?
এবার বিশ্বাস হলো?
আমার কাছে তুমি কি চাও?
তুমি কি আমাকে আমার মার কাছে নিয়ে যেতে হেল্প করবে? আমার নাম রোজালা, আমি অনেকদিন ধরেই তোমাকে দেখছি। একা একা আমার খুব ভয় করে জানো। আম্মুকে সেই কবে থেকে খুঁজছি কিন্তু কোথাও পাচ্ছি না। আম্মুর কাছে আমি একা যেতেও পারবো না, সেখানে গেলে খুব ব্যথা লাগে আমার, মনে হয় গায়ের চামড়া পুড়ে যাচ্ছে। তুমি চলো না আমার সাথে প্লিজ, এরপর আমি তোমাকে আর কখনো ডিস্টার্ব করবো না, প্রমিস।
ঠিক আছে চলো। আমরা এখানে এলাম কেন? এটা তো আমার বন্ধু সাহিদের বাড়ি।
আস্তে, এটা যে তোমার বন্ধুর বাড়ি সেটা তো আমি জানি। তুমি এসো, উপরে এসো আমার সাথে, একটা কথাও বলবে না। আস্তে আস্তে এসো।
কিন্তু বাড়িতে ঢোকার গেট তো বন্ধ। বাহ, তুমি দেখছি অনেক কিছুই পারো।
আস্তে কথা বলো, ওরা তোমাকে শুনে ফেলবে। এই পর্দার আড়ালে দাঁড়াও, তাহলে কেউ তোমাকে দেখতে পাবে না।
ওরা ওই রুমটা এভাবে গোল হয়ে বসে কি করছে? এত অন্ধকারে ওরা শুধু মন জ্বালিয়ে বসে আছে কেন? আর ওদের সবার পাশে গ্লাসে লাল, ওটা কি?
The lights have been darkened. Only the flickering lights of the black candles are burning around the stone altars. And then the altar lies an unclothed woman. Upon the altar lies an unclothed woman, waiting to be violated by the high priest of the church. Waiting to be violated by the high priest of the church.
Dear Lucifer, the king of the nine hells, the king of the devils, lord of this world, the king of the darkness, can you hear us? We are waiting for you.
লুসিফার এবারও আমাদের হাত থেকে চলে যাবে, শক্ত করে ধরে বস সবাই।
এভাবে আর কতদিন? এরকম করে তো আমাদের পাওয়ার আস্তে আস্তে কমে যাচ্ছে, এভাবে আমরা শেষ হয়ে যাব, আমাদের আশা কোনোদিনও পূরণ হবে না। কিন্তু না, জাস্ট একবার যদি লুসিফারকে বশীভূত করতে পারতাম, এরপর আমরা যা চাইতাম তাই পারতাম, আমাদের জন্য অসম্ভব বলে আর কিছু থাকত না। আর এই জন্য পেন্টাগ্রাম ফিল আপ করতেই হবে আমাদের, আমাদেরকে আরেকজন খুঁজে বের করতেই হবে।
চিন্তা করো না, ট্রাস্ট মি, আমি দেখছি, এত দূর এসে তো আর হাল ছেড়ে দেওয়া যায় না, কিছু না কিছু একটা করতেই হবে।
যা করার খুব তাড়াতাড়ি করতে হবে, হাতে বেশি সময় নেই।
না, এগুলো কি দেখলাম আমি? এটা বাস্তব হতে পারে না, এমনটা তো আমি শুধু বইতেই পড়েছি। তার মানে কি শয়তানের উপাসনা আসলেই আছে?
দেখেছো, আমি তোমাকে বলেছিলাম না যে আমি কোনো স্বপ্ন না।
তুমি বলেছিলে যে আমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাবে, ওদের মধ্যে একজন কি তোমার মা? কে সে? তোমা? জয়া?
আমি আর আমার আম্মু আলাদা থাকতাম, আমি কখনো আমার বাবাকে দেখিনি। আম্মু বলেছে বাবা নাকি ওই আকাশে তারা হয়ে আছে, সব সময় আমাদের দেখে। একদিন রাতে আম্মু আমাকে ওই বাড়িতে নিয়ে গেল, বাকি আন্টি আঙ্কেলদের সাথে অনেক মজা করলাম, তারপর সেখানেই ঘুমিয়ে পড়লাম। কিন্তু কিছুক্ষণ পর আমি উঠে দেখি যে আমি রাস্তায় শুয়ে আছি, আমার আশেপাশে কেউ নেই। ঠিক যখন আমি এখানে আমার আম্মুর কাছে এলাম, আম্মু ওই রুমটাতেই বসেছিল, কিন্তু কিন্তু আমি কিছুতেই সেখানে ঢুকতে পারছিলাম না। একটু ভেতরে গেলে মনে হচ্ছিল আমার গা পুড়ে যাচ্ছে, আমার আম্মুকে ছাড়া অনেক ভয় করে।
ছোটবেলা থেকে জয়ের বাবা মানে চাচার বাসায় থেকে বড় হয় সে। সেই চাচা জয়াকে স্কুল পাশ করার পরপরই বিয়ে দিয়ে দেয়। তার ঠিক এক বছর পর ওর একটা মেয়ে সন্তান হয়। এটা নিয়ে একদমই খুশি ছিল না জয়া। আর ওর বিয়ে করার স্বামী ছিল একজন ড্রাগ এডিক্ট, সারা দিন মদ সহ বিভিন্ন ড্রাগস নিয়ে পড়ে থাকত। বিয়ের শুরুতে সব ঠিকঠাক থাকলেও পরে পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। ওদের একটা মেয়ে হওয়ার পরেও কিছুই ঠিক হয় না, সব আগের মতোই থাকে, বরং পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে শুরু করে। তাই জয়া তার স্বামীকে ডিভোর্স দিয়ে চলে আসে। জয়ার যে একটা মেয়ে আছে এটা কেউ জানতো না, সে ইচ্ছে করে কাউকে জানায়নি। এক সন্তানের মা এটা জানিয়ে নতুন ভার্সিটিতে সবাই অতিরিক্ত অন্যরকম চোখে দেখবে, এটা ভেবে নিজের বিয়ে আর সন্তানের কথা গোপন রাখাই ঠিক মনে করে যায়। আর ভার্সিটি শুরু হতে না হতে সে জড়িয়ে পড়ে জাহিদের সাথে। এই স্যাটার্ন বা ডেভিল ওয়ার্কশিপ এমন একটা নেশা যে একবার এই নেশা পেয়ে বসলে কেউ আর ছাড়তে চায় না।
এই উপাসনা থেকে ডার্ক পাওয়ার যে কোনো মানুষকে আরো গভীরে টেনে নিয়ে যায়। এই পাওয়ারের ক্ষুধা তখন জীবনের প্রতিদান দিয়ে মেটাতে হয়। এই স্যাটার্ন ওয়ার্শিপের এক পর্যায়ে জয়া তার নিজের মেয়েকে বিষ দিয়ে মেরে ফেলে। এটাই রিচুয়ালের একটা অংশ ছিল যার নাম স্যাক্রিফাইস অফ দ্য মোস্ট বিলাভেড ওয়ান উইথ দ্য পিওর হার্ট। এটা সম্পূর্ণ লুসিফারের সন্তুষ্টি লাভের জন্য। আর বলা হয়ে থাকে যে পরবর্তীতে তাকে বশ করতে হলে এই দেহেই নাকি মানুষ হয়ে সে সাথে থাকবে সবসময়। কোন এক অমাবস্যার রাতে একটা অন্ধকার ঘরের ভেতর আতকচালের গুঁড়োয় আঁকা পেন্টাগ্রামের বৃত্ত, পাঁচকোনায় পাঁচটা সাপের কাঁটা লেজ আর ঘোড়ার খুর, মাঝখানে বাদুরের কাঁটা মাথা, পাঁচ গ্লাস মানুষের রক্ত আর পুরো ঘর মোমবাতি দিয়ে ভর্তি, এগুলো দিয়ে আসর বসিয়ে তারপর ডাকতে হবে লুসিফারকে। কিন্তু তার জন্য যে পেন্টাগ্রাম ফুল হতে হবে, যাদের পেন্টাগ্রামে এখনো একজন বাকি আছে, এই একজন পূরণ হলেই ওদেরকে কেউ আর থামাতে পারবে না। তবে এখানে সর্বশেষ ধাপে ছোট্ট একটা ভুল হলেও ওরা কেউ আর বাঁচতে পারবে না, সবাইকে লুসিফারের হাতে প্রাণ দিতে হবে, এমনটাই নির্ধারিত।
হাই জয়া, কেমন আছো?
ভালো, তুমি?
আমিও ভালো আছি।
থেমে গেলে কেন, কিছু বলবে?
না, আসলে অনেকদিন ধরেই একটা বিষয় নিয়ে আমি একটু ডিস্টার্ব।
কি বলো?
বাসায় একটু ঝামেলা আর কি।
বাসায় কিছু হয়েছে? শোনো, তুমি চাইলে আমাকে বলতে পারো।
বাসার অবস্থা আরো খারাপ হয়েছে জয়া। মা সারা দিন বাবাকে সন্দেহ করে, আর বাবা সংসারের প্রতি প্রচন্ড উদাসীন। হুট করে যে তা না, অনেক আগে থেকেই, কিন্তু কেন যেন মা কিছুতেই এটা মেনে নিতে পারে না, আর সন্দেহ তো আছেই। সেদিন মা খুব চিল্লাচ্ছিল বাবার ওপর, বাবা নিতে না পেরে আমি ম্যাজিক দিয়ে সবকিছু বদলে দিতে পারতাম। বাচ্চাদের মতন কথা বলছি তাই না? আসলে ম্যাজিক বলতে তো কিছু নেই।
একদম বাচ্চাদের মতো বলছো না তো, ম্যাজিক দেখছি।
কি বলছো তুমি, পাগল হয়ে গেলে নাকি? ম্যাজিক ট্যাজিক বলে কিছু নেই, সবই তো ভেলকি, আই মিন চিটিং।
সব কিন্তু চিটিং না, ওই যে বললাম সাম ম্যাজিক ডাজ এক্সিস্ট। যেমন তুমি আজকে বাসায় গিয়ে দেখবে তোমার বাবা মায়ের মধ্যে সব ঠিক হয়ে গেছে, তাদের দেখে মনেই হবে না যে তাদের মধ্যে কখনো কোনো ঝামেলা ছিল।
এটা কখনো হতেই পারে না।
বাসায় গিয়ে আজ তুমি নিজেই দেখবে।
ওকে, আর যদি এরকম না হয়?
যদি না হয় তাহলে আমি পুরো ক্যাম্পাসের সামনে কান ধরে 10 বার উদ্বাস করব, ঠিক আছে? কিন্তু যদি আমার কথা সত্যি হয় তখন?
যদি এরকম কিছু সত্যি হয় তাহলে তুমি যা বলবে আমি তাই।
মনে থাকে যেন।
দ্বিতীয় পর্ব শেষ হয়ে গেল, আর আজকে আমরা ব্ল্যাক ম্যাজিকের কাহিনী শুনছি। আসুন তাহলে আর কথা না বাড়িয়ে একবার শেষ পর্ব চলে যাই, যেখানে রয়েছে সব রহস্যের সমাধান। আপনি শুনছেন কুয়াশা, এবিসি রেডিও, তার আপনার সাথে আছে।
কি ব্যাপার, তোমরা দুজন আজকে একসাথে?
কেন, আমি আর তোর বাবা কি একসাথে থাকতে পারি না?
পারো, কিন্তু না, মানে
আমাদের কি ভেতরে আসতে দিবি না?
ও ও আচ্ছা, হ্যাঁ।
প্রতীক শোন, আমি আর তোর বাবা বাইরে থেকে খেয়ে এসেছি, এই নে তোর জন্য নিয়ে এসেছি, তুই খেয়ে নে, আর বেশি রাত জাগিস না। এই প্রতীকের বাবা, তুমি কি একটু চা খাবে?
দাও, চাটা দিলে তো ভালোই হয়, দিনে 2 বার তোমার হাতের চা পাও তো ভাগ্যের ব্যাপার।
দিচ্ছি।
হ্যালো,
তুমি এটা কিভাবে করলে?
কি সত্যি হয়েছে আমার কথা? বলেছিলাম না, এবার বিশ্বাস হলো যে ম্যাজিক সত্যি আছে?
হ্যাঁ বিশ্বাস হয়েছে, কিন্তু তুমি এটা কিভাবে করলে?
সব বলবো, তুমি কি কথা দিয়েছিলে মনে আছে তো?
হ্যাঁ, তুমি যা বলবে আমি তাই করব।
বেশ, তবে আজ রাতে জাহিদের বাড়িতে চলে এসো, এখানে এলেই সব জানতে পারবে।
ঠিক আছে, এখন রাখছি।
হ্যাঁ, তোমার সাথে কোনো টর্চ, হলি ওয়াটার বা ক্রুশ এলো না।
কেন? যাই হোক, আচ্ছা ঠিক আছে।
প্রতীক যা চেয়েছিল ঠিক তাই হয়েছে। জয়ার ফাঁদে পা দিয়েছে, ওকে তার ডার্ক ম্যাজিক দেখিয়ে ফেলেছে। এটা ছিল ডার্ক ম্যাজিক বা ডেভিল ওয়ার্শিপের একটা প্রমাণ। প্রতীক এমনটাই চেয়েছিল। এবার জয়াকে রহস্য বলতেই হবে, আর কোনো উপায় না পেয়ে প্রতীককেও ওদের দলের একজন করে নিতে হবে।
ও প্রতীক, এসো, ভেতরে এসো।
জয়া কোথায়?
জয়া আর জাহিদ একটু বাহিরে গেছে, তুমি বসো, ওরা চলে আসবে কিছুক্ষণের মধ্যে।
সব রেডি?
ঠিক আছে, ওরা আসলে আমরা শুরু করে দিব।
কিসের কথা বলছো?
সবাই আসুক, তারপরেই জানতে পারবে।
আমরা এসে গেছি।
কিরে প্রতীক, আমি বললে তো আসিস না, জয়া একবার বললো তুই দৌড়ে চলে এলি।
হয়েছে জাহিদ, ও এসেছে এটাই অনেক।
চলো তাহলে আমরা শুরু করি।
ঠিক আছে, তোমরা যাও, আমি একটু ওর সাথে কথা বলে আসছি।
ওকে, ডোন্ট বি লেট।
আচ্ছা কি হচ্ছে এখানে?
বলছি, ডেভিল ওয়ার্শিপের কথা শুনেছো নিশ্চয়ই? আমরা এখানে সবাই ডেভিল ওয়ার্শিপার। আসলে জগৎ সম্পর্কে সাধারণ মানুষের ধারণা খুবই কম। এই প্রকৃতি, এই পৃথিবী, সবকিছুই লুসিফারের তৈরি। মানুষ এটা মানে না বলেই প্রভু লুসিফারের সমস্ত শক্তি থেকে তারা বঞ্চিত। আর আমরা যারা তাকে মানি, বিশ্বাস করি, তারা ঠিকই তার শক্তি ব্যবহার করতে পারি। তুমি যাকে বলো ম্যাজিক, চলো, তুমি আজ নিজেই সব দেখতে পাবে। ভয় পেও না আর চিৎকার করো না।
আমি কিছুই বুঝতে পারছি না।
একদিন দেখলেই সব বুঝে যাবে। এসো। তুমি ওখানে গিয়ে বসো।
সবাই খালি গায়ে পদ্মা শুনে বসে পড়ি। এবার যার যার বা হাতের পাশে রাখা গ্লাস বা হাতে নিয়ে এক চুমুক দেই।
কি আছে এই গ্লাসে?
Chance. Let us see you again. Let us see you again. Send us. Send us the spirit of you. Please, devil. Devil God.
All hail the sanctum. All hail the sanctum. All hail the sanctum.
Not only that, Gabe.
আমাদেরই একজন।
মানে মানে কিছু না,
কখনো না করবে না,
আমার একটা অ্যালবামে একটা কোম্পানিতে আটকা পড়ে আছে, আজকে এক বছর হলো, ওরা সেটাকে কিছুতেই রিলিজ করছে না।
আমি ভেবেছিলাম
হে প্রভু, আমার কিছু জানা ছিল, তুমি এটা কি হলো? আমার মাথা কাজ করছে না।
জাহিদ, তুই মন খারাপ করিস না, কিছু পেতে হলে কিছু হারাতে হয়।
আমার ছোট ভাইটাকে অনেক বেশি আদর করতাম আমি, তাকে দেশের বাইরে শেষবারের মতো ওকে একবার দেখতেও পাবো না।
এটা নতুন কিছু না। শোনো, এবার জরুরি কথা বলি, আগামী পরশু অমাবস্যা, তার মানে মনে আছে তো, সেদিনই আমরা লুসিফারকে বশীভূত করার চেষ্টা করব, সেদিন যেন কোনো ঝামেলা না হয়।
ঠিক আছে জাহিদ, কি বুঝলি?
ইন্টারেস্টিং। কে ইমেল দিল এটা? আরে এটা তো সেই রেকর্ডিং কোম্পানি থেকে। Hello, Mr. Pratik. We are extremely sorry for the delay. We will be launching your music album from next week. Before that, please come to our office to sign the contracts. Thank you.
আজ অমাবস্যা, আজই সেই বিশেষ দিন যার অপেক্ষা আমরা সবাই মিলে করছিলাম।
এই দুনিয়া ভুলে জগতের সব মায়া মুছে ফেলে, বাস্তব সব মুখোশ আর পোশাক ফেলে দিয়ে আজ আমরা একত্র হই। একত্র হয়ে আমরা বসি একসাথে, হাতে হাত রেখে, সবাই পাশাপাশি।
তবে শুধু এই বাচ্চা মেয়ের লাশটা মাঝখানে কেন? কেউ এখানে কি করছে?
এটাই সেই ছবি যেটা লুসিফার আবার ফিরে আসবে, জন্ম নেবে আবার মানুষের রূপে।
Everyone, then let us begin. Oh, Lucifer, you are the creator of this universe. You are the God, and you are the one.
Lucifer, তুমি কি আছো আমাদের সাথে?
সুন্দর, খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস। এই আসতে আমার আমার খুব পছন্দের।
Dear King of Darkness, Dear King of the Devil, please come to us. Come to us. This body is only yours. Please stay. Please stay with us on this body.
Abhi, 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 hey, last touch that I really don't want to take out, okay? Take out, see, take out.
See, feel cool. Come on.
তুমি কি পাগল হয়ে গেলে? চুপ করে বসে পড়ো।
কই কি করতে বললাম আমি?
কি করলি তুই? ওটা কি ছিল তোর হাতে? আমি চার্চ থেকে হোলি ওয়াটার নিয়ে এসেছিলাম, তোদের সিকনেস আর দেখতে পাচ্ছিলাম না। আমাকে ক্ষমা করে দাও, অনেক বড় ভুল হয়ে গেছে।
ক্ষমা করে দাও মুস্তিফা, ক্ষমা করে দাও মুস্তিফা।
আমি আমি বলেছিলাম অমিও আমার একদম পছন্দ না, এমন হলে তোরা সবাই মরবি।
সব সময় এবার আগুনে পুড়ে মর, আগুনে পুড়ে মর।
ও মাই গড, সারা বাড়িতে আগুন লেগে গেছে, জলদি আমাদের এখনই এই বাড়ি থেকে বের হতে হবে। প্রতীক, সব তোর জন্য, সব তোর জন্য, তোকে আমরা বিশ্বাস করেছিলাম, আমাদের সব সাধনা তুই ভেস্তে দিবি। এসব এইসব ভণ্ডা বিহার খুন চক্রে আমি নেই।
তুমি ঝগড়া পরে করো, আমাদের এখান থেকে বের হতে হবে। কোনো দরজাই খুঁজছে না, কোনো দরজাই খুঁজছে না।
আগুনের তো ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসছে। জয়া, জয়া, এই জয়া, উঠো।
আমি তো আমাকে নিয়ে ফেলেছে
এই বাড়ি থেকে, বের হতেই হবে, না হলে আমরা পুরো ছাই হয়ে যাবো আজকে। আগুন অনেক বেড়ে গেছে।
বাকিরা নেই, তোমাকে অনেক থ্যাংক ইউ।
কেন?
আমার মাকে তুমি আমার কাছে এনে দিয়েছো যে, সেই জন্য।
কোথায় আমি তোমার মাকে তোমার কাছে এনে দিলাম?
ওই যে দেখো, আকাশে একটা তালা দেখতে পাচ্ছ, ওইটা আমার আম্মু। আচ্ছা শোনো, আমি এখন যাই, আম্মু আমার জন্য ওয়েট করছে। তুমি ভালো থেকো, কেমন?
তুমিও ভালো থেকো রোজেলা।
লুসিফার ওদের কাউকেই বাঁচতে দেয় না। সেই দোতলা বাড়ির ওই রুমটাতে চারজনকে পুড়িয়ে মারে, আর আশেপাশে তেমন কোনো বাড়িঘর না থাকায় কেউ এসে বাঁচাতেও পারেনি ওদের। কিন্তু ভাগ্যক্রমে প্রতীক বেঁচে যায়, ওকে বাঁচায় ছোট রোজেলা। রোজেলা তার মায়ের কাছে ফিরে যায়, কিন্তু যাওয়ার আগে প্রতীকের সব মেমোরি মুছে রেখে যায়, যার ফলে প্রতীকের এই ডেভিল ওয়ার্শিপ সম্পর্কে আর কিছুই মনে থাকে না। কথায় আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। মানুষ কোনো কিছু পাওয়ার পর আরো অতিরিক্ত লোভ করলে তার মৃত্যু ক্ষণে আসে। লোভ মানুষকে অনেক নির্মমা জঘন্য কাজ করতেও দ্বিতীয়বার ভাবায় না। এই অতিরিক্ত লোভ না করে আমাদের যা আছে তাই নিয়েই সবার খুশি থাকা উচিত।
এই মাত্র শেষ হয়ে গেল আজকের কুয়াশার গল্প। আজকের গল্পটির নাম ছিল পেন্টাগ্রাম, লিখেছে জেসিয়া বিন্দু শামীম, আর নাট্যাংশ পরিচালনায় ছিল প্রিয়ন্তি, আর সাউন্ডে ছিল পৃথ্বীরাজ। জানিয়ে দিচ্ছি আজকের গল্পের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছে তাদের নাম। প্রতীকের চরিত্রে অভিনয় করেছে রেহান, জাহিদের চরিত্রে নীরব, জয়ার চরিত্রে প্রিয়ন্তি, বাবার চরিত্রে মঞ্জু, মার চরিত্রে শেহিরা, গার্ডের চরিত্রে লোবান, তমার চরিত্রে নিতুল, রিদ্ধর চরিত্রে আবির, এবং লুসিফারের চরিত্রে রেহান, এবং বাচ্চার কণ্ঠ দিয়েছেন জাসিয়া। এই ছিল আজকের কুয়াশা। কলাকুশলীদের নাম আগামী সপ্তাহে ঠিক একই সময় হাজির হয়ে যাবো, অর্থাৎ সোমবার রাত 11টার পর হাজির হয়ে যাবো কুয়াশা এক্সপ্রেস এবং কুয়াশার গল্প নিয়ে। সেই পর্যন্ত এদের সঙ্গেই থাকবেন আর ভালো থাকবেন। সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি শারমিন বিদায় নিচ্ছি।
Exclusively on FusionBD.com.